ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আজ বিকেলেই আসন্ন সাধারণ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছেন। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া এই নির্বাচন। এর নানান দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আমাদের একসময়কার ওয়াশিংটন সহকর্মী এবং বর্তমানে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে।
ধন্যবাদ, কবির, আপনার সঙ্গে আজকে অনেকদিন পর আবার
একসঙ্গে
অনুষ্ঠান করছি,
বেতার তরঙ্গে মিলিত হলাম। দীপঙ্কর, ভোটের দিনক্ষণ আজকে জানানো হলেও ভোটের বাজার তো বেশ কিছুদিন থেকেই গরম হয়ে রয়েছে, তো এর আগে থেকেই এত আগে থেকে ভোট রাজনীতি ভারতে শুরু হওয়ার কারণটা কি?
আসলে এখন ব্যাপারটা হচ্ছে যে তেসরা জুন এই বর্তমান লোকসভার শেষ দিন, মানে ওই 3 জুন পর্যন্ত এটার মেয়াদ বর্তমান লোকসভার, তার মধ্যে নতুন লোকসভা গঠন করতে হবে, সেটাই হচ্ছে গণতন্ত্রে, ভারতীয় গণতন্ত্রের একটা সংবিধান সম্মত বিধি। সুতরাং মোটামুটি জানাই ছিল যে তার আগেই ভোট হবে, সুতরাং একেবারে যে জানা ছিল না যে ভোট কখন হবে তা না, শুধু দিনক্ষণ কবে হবে, কোথায় হবে, কি প্রক্রিয়ায় হবে, সেইটুকুই শুধু আজকে ঘোষণা হয়েছে। আমরা তো মোটামুটি জানাই ছিল যে এপ্রিলের শেষের দিকের থেকে মেয়ের প্রথম দিক পর্যন্ত ভোট চলবে, সুতরাং সেই হিসেবে যেহেতু এটা এত বড় একটা প্রক্রিয়া, সেহেতু বিরোধী দলগুলো এবার চাইছে যে একটা ভোটের একটা রাজনৈতিক একটা জোট গঠন করে বিজেপিকে পর্যদস্ত করতে, সুতরাং প্রত্যেকেই আগের থেকে মাঠে নেমে পড়েছে জোট গঠনের মাঠে, এবং বিজেপিও সেই চেষ্টা করে গেছে তারা তাদের আসন ধরে রাখতে পারবে এই আশা করে, এবং বিরোধীরা বিজেপিকে পর্যদস্ত করবে এই আশা করে। সুতরাং ভোটের রাজনীতি মোটামুটি ভাবে গরম হয়েছিলই, এবং আজকে থেকে সেটা আরো বেশি জোরে সোরে হবে। কবির,
জি, এই নির্বাচন পশ্চিমবঙ্গে মোট 7টি দফায় অনুষ্ঠিত হবে বলে বলা হচ্ছে, এবং সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে যে এটা একটা নজিরবিহীন ঘটনা, এমনটি আগে ঘটেনি। কেন?
আসলে এর আগে 2016 সালে আপনাকে বলি, বিধানসভা নির্বাচনে একবার বাংলায় 7 দফায় ভোট নিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু লোকসভা ভোটে কখনো এত দীর্ঘ সময় ধরে, মানে 7 দফা মানে একেবারে প্রথম থেকে একদম শেষ দিন পর্যন্ত, এরকম পশ্চিমবঙ্গে কখনো লোকসভা ভোটে এতদিন ধরে হয়নি, 7 দফা ধরে হয়নি। 5 বছর আগে 2014 সালে যখন লোকসভা ভোট হয়েছিল তখন পশ্চিমবঙ্গে 5 দফায় ভোট নেওয়া হয়েছিল, আর 2009 সালে ভোট নেওয়া হয়েছিল 3 দফায়। সুতরাং সেই দিক থেকে এটাকে বলা হচ্ছে একটা নজিরবিহীন। কবির,
জি, ভারতের সবচেয়ে বড় রাজ্য হল উত্তরপ্রদেশ, সেখানে লোকসভার আসন 80টা, ওখানে না হয় 7 দফা নির্বাচনের যথার্থতা যৌক্তিকতা বোধগম্য হয়, কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টা হওয়া সত্ত্বেও সেখানেও এই 7 দফা ভোট হচ্ছে, কেন?
হ্যাঁ, আসলে এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ এটার সঙ্গে একটা এই খুব নিকট অতীতের একটা ঘটনা বলি, যে গত বছর পঞ্চায়েত ভোটের সময় একটা রাজনৈতিক হিংসাটা বল্গাহীন হয়ে পড়েছিল, এমন হিংসা ছড়িয়েছিল যে 34% আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, তৃণমূল একা জিতে গেছে, এবং 2 কোটি মানুষ পঞ্চায়েত ভোটের সময় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এটা তো একটা লজ্জাজনক ঘটনা, এবং এই লজ্জাটা আমাদের সকলের। সুতরাং বিজেপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, বাকি মানে তৃণমূলের বাকি সবকটা, তারা সবাই বলেছিল যে এবারে যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা অন্তত নিশ্চিত করুন। বারবার কমিশনের দ্বারস্থ হয়ে বলেছে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে সব রকম ব্যবস্থা করুন। সেই বক্তব্যকে কমিশন যে গুরুত্ব দিচ্ছে সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে, কারণ যদিও পশ্চিমবঙ্গের কথা নিয়ে তিনি সুনীল অরোরা মুখ্য নির্বাচন কমিশনার আলাদা করে কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে যেসব রাজ্যে, এটা অনুধাবনযোগ্য, যে যেসব রাজ্যে ভোটের সময় হিংসার ঘটনার আশঙ্কা রয়েছে, যে রাজ্যগুলোতে প্রচুর স্পর্শকাতর বুথ রয়েছে, সেখানে বাইরের রাজ্য থেকে অভিজ্ঞ আমলাদের এবং অভিজ্ঞ পুলিশ অফিসারদের এনে বিশেষ অবজারভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পুলিশ ফোর্স পাঠানোর, একটা নির্বাচন হয়ে যাওয়ার পর সেই পুলিশ ফোর্সকে আরেকটা জায়গায় পাঠানোর জন্য কিছুটা সময় দরকার, সেই জন্যই এবারে সাত দফাতে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই সময়টা পাওয়া যায় এবং হিংসার ঘটনাটা যতটা পাওয়া যায় কম রাখা, এটাই কারণ।
দীপঙ্কর, আমরা যদি ভারত সংসদের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মানে তাকাই, পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু লোকসভায় হ্যাঁ দুই তৃতীয়াংশেরও বেশি, হ্যাঁ, আর লোকসভায় তৃণমূলের অবস্থান হচ্ছে চতুর্থ বৃহত্তম। তো তাহলে বিশেষ কোনো আশঙ্কার কারণ আছে কি তৃণমূলের জন্য?
হ্যাঁ, ঠিকই, ঠিক বলেছেন যে এই যে ভয়টা যেটা বলছি আমরা, যেই ভয়টা মানে তৃণমূল ভয় পাচ্ছে যেই কারণে হিংসা ছড়াচ্ছে, যেটা বিরোধী দল অভিযোগ করছে যে হিংসা ছড়ানো হচ্ছে যাতে অন্য কোনো দল ভোট দিতে না পারে, বা অন্য কোনো দলের হয়ে কেউ ভোট দিতে না পারে, অন্য কোনো দল যাতে ক্ষমতায় আসতে না পারে। আসলে সেটার কারণটা হচ্ছে যে আমরা এই সাম্প্রতিক কালে দেখেছি যে যেই সব জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে, যেই সব রাজ্যে, সেই সব রাজ্যে কিন্তু বিজেপি হেরেছে, আর যেই সব জায়গায় ক্ষমতাসীন নয় সেখানে কিন্তু বিজেপি জিতেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ প্রত্যেকে মানে ভোটাধিকার প্রয়োগ করার সময় ভাবেন যে দেখি না একটু বদল করে, এবং যেহেতু পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, সুতরাং বিজেপি এখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ, সিপিএম এখন বলতে গেলে নেই, কংগ্রেসের সত্যিকারের মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওদের খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। সুতরাং বিজেপির ওপর এখন তৃণমূলের একটা বিপুল একটা ভয় ধরে গেছে যে বিজেপি যদি এই ভোট কাটে তাহলে আমাদের কি হবে, এইটাই এই কারণ থেকেই এই যে হিংসার আবহাওয়াটা ছড়াচ্ছে, এবং এই কারণ থেকেই কিন্তু এটাকে এই এখন এই চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশন চেষ্টা করছে যাতে ওই হিংসার আবহটা কমানো যায়।
জি, আপনি এই তৃণমূলের ভয়ের কথা বললেন, আশঙ্কার কথা বললেন, আমরা কিন্তু যখন অগ্নিকন্যা মমতা ব্যানার্জির দিকে তাকাই তখন কোন রকম কোন ভয় বা আশঙ্কার লেশমাত্র তার চেহারাতে আমাদের অন্তর্নজরে আসে না। যাই হোক, অতি সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর যে জঙ্গি হামলা হল এবং তার বদলা হিসেবে পাকিস্তানি কাশ্মীরের বালাকোটে ভারতের বিমান হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলা ইত্যাদি নিয়ে ভারতে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে আজও, এই নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি?
আসলে এই নির্বাচনে যাতে এর প্রভাব পড়ে তার জন্যই এই ব্যাপারটা কিন্তু করা হচ্ছে, অর্থাৎ বিজেপিকে আমরা দেখেছি যে তারা বেশ কিছু এই অতি সম্প্রতি যেটা হয়েছে যে অতি সম্প্রতি দিল্লিতে একটা পোস্টার পড়েছে যে অভিনন্দন বর্তমান যিনি ভারতীয় এয়ারফোর্সের যে পাইলট যিনি ওখানে গিয়ে তার
উইং কমান্ডার অভিনন্দন,
হ্যাঁ, এবং তার তিনি আটক হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর হাতে, শেষ পর্যন্ত তাকে অবশ্য ফিরিয়ে আনা গিয়েছে, কিন্তু তাকে ফিরিয়ে আনার গোটা কৃতিত্বটাই দাবি করছেন মোদী সরকার, এবং নরেন্দ্র মোদী তিনি বুক ফুলিয়ে বলছেন যে আমি না থাকলে এটা হতো না, কিন্তু জেনিভা কনভেনশন অনুযায়ী কিন্তু এটা পাকিস্তান করতে বাধ্য, যদিও এর আগে অনেক সময় সেটা করেনি, কিন্তু এবারে পাকিস্তানের উপর প্রচন্ড চাপ ছিল। সুতরাং বিরোধী দলগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেকটি বিরোধী দল কিন্তু এর তীব্র প্রতিবাদ করেছে, এবং তার একটা খুব বড় আমরা দেখেছি প্রতিক্রিয়া দেখেছি যে প্রথমত বলি যে এই যে বালাকোটে যে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক করেছে বলে ভারত দাবি করেছে সেটা কিন্তু এখনো বিতর্কিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি প্রায় প্রত্যেকটি দল বলেছে যে সেনাবাহিনী বা বিমান বাহিনী ভারতের গর্ব, তারা যা করতে পারেন বা করে দেখিয়েছেন সেটা আমাদের কাছে খুবই তারিফযোগ্য। কিন্তু সেটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, এতজন মারা গেছে, 300 জন জঙ্গি মারা গেছে, 250 জন জঙ্গি মারা গেছে বলে যে প্রচার করা হচ্ছে, তার সত্যতা কতটুকু সেটা আমরা জানতে চাই, এবং এটা কিন্তু খুব সঙ্গত প্রশ্ন। সুতরাং এরা কিন্তু এই যে রাজনীতি যেটা হচ্ছে এবং ভোটের বাক্সে যাতে তার প্রভাব পড়ে তার জন্য বিজেপি যে চেষ্টা চালাচ্ছে সেটা তো একটা আছেই। সুতরাং বিরোধী দলগুলো ভয় পাচ্ছে যে এটা যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয় যে বিজেপি ছাড়া এবং নরেন্দ্র মোদী ছাড়া কেউ এই সাহস দেখাতে পারবে না যে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে আনা বা পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া, এই ধরনের যে যুদ্ধদেহী ভাবটা, এই জিনিসটা কিন্তু এখন বিরোধীরা টের পেয়ে গেছেন যে এটা করা উচিত না এবং করছেন। তার জন্য নির্বাচন কমিশনকে তারা বারবার করে বলেছেন। সুতরাং নির্বাচন কমিশন একটা নির্দেশিকা দিয়েছে এবারে, সেটা হচ্ছে ভারতের সেনাবাহিনী, তারা বলেছেন ভারতের সেনাবাহিনী একটা অরাজনৈতিক ও নিরপেক্ষ বাহিনী যা আধুনিক গণতন্ত্রের একটি অঙ্গ। কোন রাজনৈতিক দল প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করতে পারবে না এবং সেনাবাহিনীর কোনো উল্লেখ রাজনৈতিক প্রচারে করতে পারবে না। কোনো সেনা অফিসারের ছবি বা বাহিনীর কোনো অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক কাজে ব্যবহার করা চলবে না এবং সবকটি রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের এই নিয়ম মেনে চলতে হবে, প্রচারের জন্য এগুলো করা চলবে না। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে নির্বাচনে যাতে এর প্রভাব না পড়ে তার জন্য নির্বাচন কমিশনও অনেকটাই চেষ্টা করেছে, যদিও যা ক্ষতি হওয়ার অনেকটাই হয়ে গিয়েছে, কারণ এদের নিয়ে যে নির্বাচন প্রচার করা হয়েছে, আমি যেটার কথা আপনাকে একটু আগেই বলছিলাম কবির, যে দিল্লিতে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছে যাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এদের দুজনের ছবি এবং আরো কয়েকজন বিজেপি নেতার ছবির সঙ্গে অভিনন্দন বর্তমানের ছবি, যেটা এখন প্রত্যেকের মানে বীরত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তার পাশে লেখা রয়েছে মোদি হো তো মুমকিন হো, মানে তার মানে মোদি যদি হয় তাহলে এটা সম্ভব হবে, আর কেউ হলে পারবেন না। এবং এইটাতেই বিরোধীদের আপত্তি এবং নির্বাচন কমিশন এতে আপত্তি জানিয়েছে, এবং আশা করা যায় মানে এটা তো হবেই, কারণ আজকের থেকে যেই মুহূর্তে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেল তখন থেকে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আদর্শ নির্বাচন আচরণবিধি এটা এখন থেকে মেনে চলতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো সরকার এমনকি কোন রকম এমন কিছু প্রচার কাজ করতে পারবেন না, কোনো কিছু উদ্বোধন, কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো উদ্বোধন, কোনো ব্রিজ উদ্বোধন, কোনো কিছু এগুলো করতে পারবেন না যাতে মানুষ প্রভাবিত হয়। সুতরাং এটা একটা বড় দিক, আশা করা যায় যে এটা আস্তে আস্তে এই ভোটের উন্মোদনের মধ্যে এটা আস্তে আস্তে ছিটিয়ে আসবে, এবং তা যদি হয় তাহলে ভারতের মঙ্গল হবে, কারণ এটা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ভারতের একটা গর্ব, এটাকে যেন নষ্ট হতে না দেয় তার জন্য প্রত্যেকটি বিরোধী দল খুব চেষ্টা করে যাচ্ছে। কবি
জি, পুলওয়ামা ঘটনার পরপরই প্রাথমিকভাবে আমরা কোনো মহল থেকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে শোনা গিয়েছিল, এবং অতি সম্প্রতি আবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এবং বায়ুসেনাদের তরফ থেকেও দেশবাসীর মনোবল বৃদ্ধি করার জন্য বক্তব্যের প্রচার করা হয়েছে। তো খুব সংক্ষেপে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে এর উপর মন্তব্য করবেন?
হ্যাঁ, আসলে সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী এদের তো একটা কর্তব্য রয়েছে দেশের প্রতি, যেটা নির্বাচন কমিশন বারবার বলেছে যে ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে চালু রাখাও কিন্তু সেনাবাহিনীর একটা কর্তব্য, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখা, যেহেতু এটা বৃহত্তম গণতন্ত্র এবং এখানে আমরা মনে করি যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, যাই হোক না কেন, যখন তখন হয়তো কোথাও গন্ডগোল হয়েছে, কোথাও কিছু হয়েছে, তা হলেও একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এখানে রয়েছে, সেইটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর। সুতরাং সেনাবাহিনী তো চাইবেই যে তাদের যে কৃতিত্ব সেটাকে যেন খাটো করে দেখানো না হয়, যাতে এমন কোন বিরোধী কথাবার্তা না উঠে যাতে তাদের কৃতিত্বকে খাটো করে দেখানো হয় বা তাদের কোন রকম অবমাননা বা অমর্যাদা সূচক মন্তব্য করা হয়। সুতরাং তারা এগুলো বলেছেন এবং তারা জানিয়েছেন যে আমরা আমাদের কাজ করেছি, যদিও কতজন মারা গিয়েছে বা মৃতদেহ গোনা আমাদের কাজ নয়,
যেটা সরকারের কাজ,
একটা সরকারের কাজ।
আচ্ছা দীপঙ্কর, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ করার আগে খুব সংক্ষেপে মন্তব্য শুনতে চাই যে আমরা জানি যে পুলওয়ামা কোনো কোনো মহলে সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে পুলওয়ামা ঘটনার পরপরই নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং 60% বেড়ে গিয়েছে, তো এরকম কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে?
হ্যাঁ, সেইটা আছে বলেই তো এই যে আমি আপনাকে যেটা বললাম যে বিরোধী দলগুলো যে এত এত মানে বিরক্ত হচ্ছে এবং ভয় পাচ্ছে যে এইটাকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে, সেটা তো এর কারণ। কারণ সাধারণ মানুষের কাছে কি, সাধারণ মানুষকে খেপিয়ে তোলা যে পাকিস্তান হচ্ছে তোমাদের শত্রু এবং পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে একমাত্র নরেন্দ্র মোদীই পারেন, তার 56 ইঞ্চি ছাতি, তিনি এটা পারেন। এটা হ্যাঁ, তার এই রাহুল নিতান্ত বাচ্চা ছেলে, তাকে তো পাপু পাপু করে এরা এতদিন এ করেছে, এখন বোঝা যাচ্ছে যদিও যে রাহুল যতটা বাচ্চা বলছে ততটা না, তার যথেষ্ট গভীরতা রয়েছে এবং সত্যিকারের হয়তো তার অনেকটা ক্ষমতা তিনি আবার পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু নরেন্দ্র মোদীর ওপর একটা বিপুল আস্থা এসে গেছে, এটাও তো সত্যি কথা। এই যে বিশেষ করে এই এই ব্যাপারে, এবং নরেন্দ্র মোদী বারবার বুক ফুলিয়ে বলছেন যে আমরাই পারি, এটা আমি না আমি না থাকলে হতো না, ওই মিনমিনে রাজনৈতিক নেতাদের দিয়ে এসব হবে না, যে এই জিনিসগুলো তো একটা খুব ক্ষতিকর ব্যাপার এবং সেটা ভারত পাকিস্তানের জন্য শুধু না, ভারত পাকিস্তানের জনসাধারণের জন্য, সরকার জন্য শুধু না, জনসাধারণের জন্য এই যুদ্ধ পরিস্থিতিটা, এটা কিন্তু সাধারণ মানুষ সত্যিকারের যারা এমনকি যুদ্ধ যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের বিধবারাও কিন্তু বারবার করে বলেছেন যে এই যুদ্ধ উন্মাদনাটা বন্ধ হোক, আমাদের স্বামী গেছে কিন্তু আর কোনো কোল যেন খালি না হয়, আর কোনো সন্তান যেন না মারা যায়, আর কোনো স্বামী যেন না মারা যায়, আর কোনো সন্তান যেন তাদের পিতা মাতাকে না হারায়।
জি, আমাদেরও আশাবাদ রইল ওই রকমেরই। দীপঙ্কর, অনেকদিন পর আপনার সঙ্গে একসঙ্গে স্টুডিওতে না হোক অন্তত বেতার তরঙ্গে সংযুক্ত হলাম, খুব ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, চমৎকার বিশ্লেষণ। দীপঙ্কর ভালো থাকবেন অনেক অনেক, এবং লোপাকেও আমাদের শুভেচ্ছা জানাবেন, আপনার স্ত্রী লোপাকে।
হ্যাঁ,
তো হ্যাঁ, তো দীপঙ্কর পরে আবার কথা হবে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, নমস্কার,
আপনারাও ভালো থাকবেন।